الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমরা কোথায় যাচ্ছি এতে আপনাদের সুস্বাগতম। আজকের এই ধারাবাহিক অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে তারাবি ও আমরা। তারাবির হুকুম কিভাবে রয়েছে, তারাবি কিভাবে আদায় করা চাই, কিন্তু আমরা সেটাকে ছেড়ে কোন দিকে যাত্রা শুরু করেছি, কোন দিকে যেতে শুরু করেছি, এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। জামিউত তিরমিজি দ্বিতীয় খণ্ড 486 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমান এবং জমিনের মধ্যে দোয়া ঝুলতে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, তা থেকে কিছুই উপরে যায় না, অর্থাৎ কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত না তুমি আপন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকে হাদিসে কারিমা তিনি তার থেকে হাদিসে কারিমা আমরা শুনলাম যে আসমান এবং জমিনের মধ্যে দোয়া ঝুলতে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, উপরে যায় না, যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ না করা হয়। আমরা প্রতিটি দোয়ার মধ্যে প্রতিটি ইবাদতের সাথেই চেষ্টা করব দুরূদ শরীফ পাঠ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, রমাদানুল মুবারক, যেখানে আমাদের অগণিত নিয়ামত অর্জন করতে পারি, এর মধ্যে তারাবির সুন্নত রয়েছে। হ্যাঁ, মনে রাখবেন তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতের মহাত্ম্যের কথা, ফয়েজ ও বরকতের কথা, সুন্নতের ফজিলতের কথা কি বলবো। আমিনার বাগানের সুবাসিত ফুল, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, রসুলে মুহতাসাম সাল্লাল্লাহু আলাইহি সালাতুসলামের জান্নাত রূপী বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জামিউত তিরমিজি চতুর্থ খণ্ড হাদিস নাম্বার 2687। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে করিমাকে যদি আমরা ভালোবাসি, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মুহাব্বত করি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত করার মানে হচ্ছে আল্লাহ নবী বলছেন যে আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। এর চেয়ে সৌভাগ্যবান আর কোন ব্যক্তি হতে পারে, কোন উম্মতি হতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরাও নিয়ত করি যে আমরাও সুন্নতে কারিমার উপর অধিক থেকে অধিক পরিমাণে আমল করার চেষ্টা করব। হ্যাঁ, আর এই যে তারাবি মাহে রমাদানুল মুবারকের একটি নিয়ামত, এই তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, তাতে কমপক্ষে একবার খতমে কোরআন ও সুন্নতে মুআক্কাদা। আমাদের ইমামে আওয়াম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রমাদানুল মুবারকে 61 বার কোরআনুল করিম খতম করতেন। সুবহানাল্লাহি বিহামদি। হ্যাঁ, 61 বার, 61, 61 বার কোরআনে পাক খতম করতেন। 30 খতম দিনে, 30 খতম রাতে, আরেকবার তারাবির নামাজের মধ্যে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তাছাড়া তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 45 বছর ইশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আর এই ঘটনাটি বাহারে শরিয়ত চতুর্থ খণ্ড 37 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। এক বর্ণনা অনুযায়ী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাই জীবনে 55 বার হজ পালন করেছেন, আর যে স্থানের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন সেখানে তিনি 7000 বার কোরআন মজিদ খতম করেছেন। কেমন পরহেজগার, মুত্তাকি, ইবাদত গুজার আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা ছিলেন। সুবহানাল্লাহ, তিনি একদিকে ইবাদত গুজার ছিলেন, অন্যদিকে অনেক বড় ফকিহ ইমাম, যিনি আমাদের মাজহাবের ইমাম হয়েছেন, এলমের সমুদ্র ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসংখ্য অগণিত এলম দ্বারা ধন্য করেছেন, ঠিক অনুরূপ তিনি ইবাদত গুজার ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের আকা আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মুহাব্বত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রহমাতুর রহমান তার বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়া রাজভিয়া শরীফের সপ্তম খণ্ডের 473 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন, ইমামদের ইমাম সিগ্গিদুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাই 35 বছর পর্যন্ত প্রতি রাতে এক রাকাতে কোরআনে মজিদ খতম করতেন, পরিপূর্ণ কোরআনে মজিদ খতম করতেন। সুবহানাল্লাহ বিহামদি। উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন, সালফে সালিহিনদের পূর্ববর্তী বুজুর্গদের রাহিমাহুমুল্লাহ আজমাইনদের মধ্যে কোন কোন ইমাম রাত ও দিনে 2 খতম কোরআনে পাক, কেউ কেউ 4 খতম, কেউ 8 খতম তেলাওয়াত করতেন। ইসলামী ভাইরা, আপনি আমি আজকে কতটুকু তেলাওয়াত করি, হাকিকতে আসলেই প্রকৃত অর্থেই আমরা কোরআনে পাক থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি, কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু আমাদের বুজুর্গানে দিন কিভাবে তিনারা কোরআনে পাকের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ইমাম আব্দুল ওয়াহাব শারানি কুদ্দিসে সিররাহ রব্বানি এর মিজানু শরিয়া এর মধ্যে উল্লেখ রয়েছে যে সৈয়দনা মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম এক রাত এক দিনে 360,000 বার কোরআন খতম করতেন। মিজানু শরিয়াতুল কুবরা খণ্ড প্রথম পৃষ্ঠা 79 হাদিসে পাকে উল্লেখ রয়েছে, আমিরুল মুমিনিন শেরে খোদা মুশকিল কুশা কারামাল্লাহু ওয়াজহুল করিম বাম্পা রেকাবে অর্থাৎ ঘোড়ার পা দানিতে রেখে কোরআন মজিদ তেলাওয়াত শুরু করতেন, আর ডান পা রেকাবে পৌঁছার পূর্বেই কোরআন খতম হয়ে যেত। হ্যাঁ, এমনটি ছিল হাদিস শরীফের মধ্যে সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 447 হাদিস নাম্বার 3417 সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, হযরত সাইয়েদুনা দাউদ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম নিজের সওয়ারি প্রস্তুত করতে বলতেন এবং এর উপর জিন অর্থাৎ সওয়ারির উপর বসার যে গদিটাকে জিন বলা হয় এই বসার গদি দেওয়ার পূর্বে তিনি জাবুর শরীফ খতম করে ফেলতেন। প্রিয় ইসলামী ভাইরা, কোন কোন ইসলামী ভাইয়ের হয়তো আমাদের এই চিন্তা চেতনা আসছে যে একদিনে একবার নয় বরং মুহূর্তের মধ্যে কোরআনে পাক বা জাবুর শরীফ খতম করে ফেলা, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আউলিয়ে কেরাম রাহিমাহুমুল্লাহ এর কারামত ও হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা, মনে রাখবেন আউলিয়ে কেরাম রাহিমাহুমুল্লাহ আজমাইন এর দ্বারা কোন অস্বাভাবিক ঘটনা যদি বাস্তবায়িত হয় সেটা হচ্ছে কারামত। নবী আলাইহিস সালাম দ্বারা যদি অস্বাভাবিক কোন ঘটনা সংঘটিত হয় সেটা হচ্ছে মুজিজা, আর মুজিজা ও কারামত হচ্ছে তা যা বাস্তবতার ক্ষেত্রে এটা অসম্ভব বিষয়। বিদায় হাদিসে করিমার মধ্যে যেটা এসেছে যে হযরত দাউদ আলাইহিস সালাম তার বাহন প্রস্তুতির সাথে সাথে এই সময়ের মধ্যে বসার গদি লাগানো এই সময়ের মধ্যে তিনি জাবুর শরীফ পড়েছেন, এবং কিতাবের মধ্যে এসেছে হযরতে মাওলাই আলী মুশকিল কুশা কারামাল্লাহ ওয়াজহুল করিম, তিনি জিনে ঘোড়ার জিনে অর্থাৎ পাওদানিতে বাম পা রেখে ডান পা ঘুরিয়ে বসতে বসতে এই সময়ের মধ্যে তিনি কোরআনে পাক খতম করতেন, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা হচ্ছে হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিমের অসংখ্য কারামত সমূহের মধ্যে একটি কারামত। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজ একদিকে আমরা কোরআনে পাক তেলাওয়াত করছি না, অপরদিকে ধর্মীয় বিষয়ের অলসতার কারণে তারাবির মধ্যে কোরআন মজিদ একবারও বিশুদ্ধ অর্থে খতম হচ্ছে না। বলবেন হ্যাঁ এটা আবার কিভাবে? হ্যাঁ, যদি তারতিল সহকারে থেমে থেমে না পড়া হয়, কেরআত সঠিক না হয়, তাহলে এটা হবে না। কোরআনে পাক তারতিল সহকারে থেমে থেমে পড়া চাই, কিন্তু বর্তমান অবস্থা হচ্ছে যদি কেউ এমনই করে তবে লোকজন তার পিছনে নামাজ হয়তো পড়ে না, আস্তে আস্তে নামাজ পড়ছে, হাবিব সাহেব ভালো না, দ্রুত গতিতে পড়তে পারেন। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন যে সেটাকে চিবিয়ে পড়া যাবে না। যদি তাড়াতাড়ি পড়ার মধ্যে হাবিব সাহেব পূর্ণ কোরআন মসজিদে শুধু একটি হরফ চিবিয়ে ফেলে, তবে খতমে কোরআনে সুন্নত আদায় হবে না। সুতরাং কোনো আয়াতে কোনো হরফ চিবিয়ে ফেলা হলে কিংবা সেটার আপন মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান থেকে উচ্চারিত না হয়, তবে লোকদের লজ্জা না করে পুনরায় সেটা পড়ে নেওয়া আর শুদ্ধ করে পড়ে নিয়ে তারপর সামনে অগ্রসর হওয়া। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন এই বিষয়ের দিকে খেয়াল করি, তারতিলের সাথে সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করি। আমার আকা আলা হযরত আজিমুল বরকাত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে জালালাইন শরীফের হাশিয়া কামালাইনের বরাত দিয়ে তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্ণনা করেন, কোরআন মজিদ এভাবে ধীরে ধীরে থেমে থেমে পাঠ করুন যাতে শ্রোতারা আয়াত ও শব্দ গুনতে পারে। এছাড়া মাসআলা হচ্ছে এটা যে ফরজ নামাজে এমন ভাবে পৃথক পৃথক ভাবে পাঠ করতে হবে যাতে প্রতিটি বর্ণ বোঝা যায়। তারাবির নামাজকে মধ্যম ভাবে আর রাতের নফল নামাজ সমূহে এতটুকু দ্রুত পড়তে পারবে যাতে সে নিজে বুঝতে পারে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এখন তারাবির নামাজ কি আমরা এভাবে আদায় করছি? হুকুম এসেছে তেলাওয়াতের এইভাবে করতে হবে। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর কোরআনকে খুব থেমে থেমে পড়ো। আর আমরা এর মাসআলাও জানলাম আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা এর কাছ থেকে যে কিভাবে তেলাওয়াত করতে হবে। তো তারাবির নামাজ পড়ার হুকুম, তেলাওয়াতের হুকুম কি, আর আমরা যাচ্ছি কোথায়? আমরা কি সঠিক পথে রওনা দিচ্ছি? সঠিক পথে আমরা পথ অতিক্রম করছি না ভুল পথে যাচ্ছি? আসুন না, এই মাহে রমাদানুল মুবারকের মতো একটি বরকতময় সময় পেয়েছি আমরা, এই সময়টাকে আমরা কাজে লাগাই। হয়তোবা যেভাবে নামাজ পড়া হয় ভুল, একটু শুদ্ধভাবে পড়তে গেলে হয়তোবা 10 মিনিট থেকে 15 মিনিট সময় বেশি লাগবে। তাতে কি হয়েছে প্রিয় ভাইরা? আপনার কোরআনে পাক শুদ্ধ হয়ে গেল, একটি খতম আপনি পড়তে পারলেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারতিলের সাথে ধীরস্থির ভাবে সঠিক ভাবে মাখরাজের সাথে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুন। মদিনার তাজেদার উভয় জগতের মালিক ও মুখতার হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি নিজে তারাবির নামাজ পড়েছেন এবং এটাকে খুবই পছন্দ করেছেন। কোরআনের ধারক ও বাহক হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের মহান বাণী হচ্ছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমজানে রাত্রি জাগরণ করে তার পূর্বপর গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। যে সওয়াবের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহকে ক্ষমা করে দিবেন। তো আমরা কি চাই না আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিক? তো আমাদের উচিত যেন আমরা এই মাহে রমাদানুল মুবারককে গনিমত হিসেবে গ্রহণ করে এর মধ্যে ইবাদতকে বৃদ্ধি করে দেই। উম্মতের উপর তারাবি ফরজ করে দেয়া হয় কিনা এই আশঙ্কায় আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কখনো কখনো বাদ দিতেন, আদায় করতেন না। অতঃপর আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় মাহে রমাদানুল মুবারকের এক রাতে তিনি মসজিদের মধ্যে দেখতে পেলেন যে কেউ একা একা, আবার কেউ জামাতে তারাবি পড়ছে। এটা দেখে তিনি বললেন, আমি চাচ্ছি সবাইকে এক ইমামের সাথে একত্রিত করে দেয়াই উত্তম হবে। তাই তিনি হযরতে সৈয়দুনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার ইমাম করে দিলেন। অতঃপর যখন দ্বিতীয় রাতে তাশরিফ আনলেন, তখন দেখলেন অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জামাত সহকারে তারাবির নামাজ আদায় করছে। তিনি খুবই খুশি হলেন, আনন্দিত হলেন, আর ইরশাদ করলেন, নিমাল বেদাআতু হাযিহি, এটা উত্তম বেদাত, এটা উত্তম বেদাত। আর এই হাদিসটি বুখারি শরীফের প্রথম খণ্ড, 598 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2010। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, এখানে কিছু বিষয় আছে বুঝার, যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কত খেয়াল রেখেছেন, উম্মতের প্রতি কত খেয়াল রেখে তিনি শুধু এই আশঙ্কায় যে সব সময় যদি আমি পড়ে নেই আর তা আবার যদি উম্মতের উপর ফরজ হয়ে যায়। এই হাদিসে পাক থেকে কিছু সংখ্যক কুমন্ত্রণার চিকিৎসাও হয়ে গেল, যেমন তারাবির নিয়ম মোতাবেক জামাত হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারি করতে পারতেন কিন্তু তিনি করেননি। অনুরূপভাবে ইসলামে ভালো ভালো পদ্ধতি প্রচলন করার জন্য তার গোলামদেরকে তার উম্মতদেরকে সুযোগ করে দিলেন, যে কাজ সৃষ্টিকুল শ্রেষ্ঠ শাহিনশাহ মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, ওই কাজ সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিসক আপন ইচ্ছায় করেননি, বরং হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের কিয়ামত পর্যন্ত ভালো ভালো কাজ চালু করার জন্য নিজে পবিত্র প্রকাশ্য জীবদ্দশায় তিনি অনুমতি প্রদান করেছেন। সহিহুল মুসলিম শরীফ হাদিস নাম্বার 1017, শাহিনশাহ মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের মহান বাণী হচ্ছে, কেউ ইসলামে উত্তম পদ্ধতি আবিষ্কার করে সে সেটার সওয়াব পাবে, এবং যারা এরপর সে অনুযায়ী আমল করবে তাদের সওয়াবও পাবে, কিন্তু আমলকারীর সওয়াব কিছুই কম হবে না। আর যে ব্যক্তি ইসলামের মধ্যে খারাপ পন্থা আবিষ্কার করবে তার জন্য তার গুনাহ হবে এবং তাদের গুনাহও তার উপর বর্তাবে যারা এরপর সে অনুযায়ী আমল করবে, কিন্তু তাদের গুনাহের কোনরূপ কমতি হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানতে পারলাম এই হাদিসে কারিমা থেকে যে ইসলামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতিদেরকে অনুমতি দিয়ে গিয়েছেন যে আমার উম্মতিরা ভালো কাজ করে সওয়াব হাসিল করতে থাকবে, কিন্তু খারাপ কেউ করলে সেটা গুনাহের কাজ হবে। তো নাম তারাবির নামাজ, এটা জামাত পড়া, এটা কি কেউ বলতে পারবে এটা খারাপ কাজ? কখনোই নয়। পৃথিবীর এমন কোনো মুসলমান নেই যেটাকে খারাপ বলবে, বরং এটা কল্যাণকর, উত্তম, সওয়াব হাসিলের মাধ্যম। আর এই হাদিসে মুবারক থেকে এটাও জানলাম, কিয়ামত পর্যন্ত ইসলামে ভালো ভালো নতুন নতুন পন্থা আবিষ্কার করার অনুমতি রয়েছে, আর আলহামদুলিল্লাহ আবিষ্কারও করা হচ্ছে। যেমন সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাতের সাথে যথানিয়মে গুরুত্বের সাথে ব্যবস্থা করেছেন আর নিজেই সেটাকে ভালো বেদাত হিসেবে সাব্যস্ত করেছেন। এ থেকে এটাও বোঝা গেল যে সরকার দু আলম হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালামের প্রকাশ্য বিশাল শরীফের পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যে ভালো নতুন কাজ জারি করেছে সেটাকে বেদাতে হাসানা বলা হয়, উত্তম বেদাত বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, মসজিদে ইমামের জন্য পৃথক মেহরাব ছিল না। সর্বপ্রথম সৈয়দনা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে মেহরাব বানানোর সৌভাগ্য অর্জন করেন। এই নতুন আবিষ্কার বিদাতে হাসানা, আর এর গ্রহণযোগ্যতা অর্জিত হয়েছে এমন ভাবে যে এখন সারা দুনিয়ার মসজিদের পরিচয় এরই মাধ্যমে হয়ে থাকে মেহরাব। তো যদি আমরা বলি বেদাত এটা করা যাবে না, তাহলে তো মসজিদ গুলো যতগুলো মেহরাব আছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে, আর এটা সম্ভবপর না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমাদেরকে অনুমতি প্রদান করেছেন সেখানে বাধা দেয়ার কে আছে? যদি আমি সেখানে বলি না এটা না এমন না তেমন, তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতুসসালামের চাইতে মাযাল্লা নাউযু বিল্লাহ অধিক যদি আমরা বুঝে যাই, তো ইমামের সামনে আমি চলে গেলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমাম সমস্ত উম্মতির, তো ইমাম যেভাবে নির্দেশ দেন সেভাবেই তো নামাজ আদায় করতে হবে, সেখানেই তো আমাদের কাজ করতে হবে। ইমামের সামনে যদি আমরা চলে যাই, তো আমি ইক্তেদা থেকে তো সামনে চলে গেলাম, আমার ইমান থাকবে কিনা, আমার অবস্থান থাকবে কিনা, ইক্তেদা সঠিক হবে কিনা, সেটা হচ্ছে আমাদের বুঝার ব্যাপার। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, এমনই ভাবে মসজিদগুলোর উপর গুম্বদ, মিনার নির্মাণ পরবর্তী সময়ের আবিষ্কার, বরং কাবার মিনারগুলো শাহেনশাহে মদিনা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম আলী রিদওয়ানের জামানায় ছিল না। কাবাতুল্লাহ যে মিনার গুলো আমরা দেখি কাবা শরীফের মসজিদে হারাম শরীফের মধ্যে, মসজিদে নববী শরীফের মধ্যে, এমনি ভাবে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, ছয় কালিমা, কোরআনে পাকের 30 পারা নির্ধারণ করা, জের জবর পেশ লাগানো, জের জবর ছাড়া তো আজকে আমরা কোরআনে পাক পড়তেই পারবো না। মিনিং যারা আরবিয়ান নয় কিংবা আরবি গ্রামারের উপর যাদের দক্ষতা নেই তারা তো পড়তেই পারবে না। কোরআনে পাকের মধ্যে রুকু, ওয়াকফের চিহ্ন লাগানো, নোকতা লাগানো, সুন্দর সুন্দর কপি ছাপানো, এই যে আজকে কোরআনুল করিম যে আমরা প্রিন্টেড কোরআন পড়ছি, এই প্রিন্টেড কোরআন কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। এখন প্রিয় ভাই আপনি কি বলবেন যে এই প্রিন্টেড কোরআন যে আসছে এটা বেদাত? যেহেতু এটা বেদাত তো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ছিল না প্রিন্টেড কোরআন, সেখানে হয়তো বা কোনো পাথরের মধ্যে, কোনো গাছের ছালের মধ্যে, চামড়ার মধ্যে লিখা ছিল। এই প্রিন্টেড আকারে 30 পারা করে, পারা পারা বিভক্তি করে, বিভিন্ন সুরার নামকরণ করে করে যে দেওয়া হয়েছে স্তর বাই স্তর করে, এটা বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের জামানাতে ছিল না। তাহলে কি এটা কি হয়ে যাবে? তো আমরা তো তাহলে কোরআন শরীফ কিভাবে পড়বো যদি বেদাতকে অ্যাবাউট করে ফেলি সম্পূর্ণ? তার মানে হচ্ছে এটাই যে বেদাতের মধ্যে যেটা হাসানা, কল্যাণকর, উত্তম, সেটাকে আমাকে গ্রহণ করতে হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরই পাশাপাশি এই যে বরকতময় হাদিসগুলোর কিতাব লিখা যে হয়েছে বুখারী শরীফ থেকে, আমরা এমন কোন সে মুসলমান রয়েছে যে বুখারী শরীফকে মানবে না, মুসলিম শরীফকে মানবে না, সিহাসিত্তাকে মানবে না? এই হাদিসে কারিমাগুলো লিখা হয়েছে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের পরবর্তী তাবেইনগণ লিখেছেন, সরকার শাসনের জামানার পরে লিখা হয়েছে। কিন্তু যদি এখন বলা হয় যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম এর জামানায় যা নেই তা আমরা গ্রহণ করব না, তো বুখারী শরীফ, বুখারী এই যে নামকরণ বুখারী, এই বুখারীটাও তো বেদাত। কিন্তু এই বেদাত হচ্ছে বেদাতে হাসানা, এটাকে গ্রহণ করা যাবে। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসগুলোর মধ্যে সনদ যাচাই করা হয়েছে, সূত্রগুলো যাচাই বাছাই করা হয়েছে, সহিহ কোনটা, হাসান কোনটা, জঈফ কোনটা, মারফু কোনটা, মওদু কোনটা। প্রিয় ইসলামী ভাইরা, এমনভাবে প্রকারভেদ করা হয়েছে যে হাদিস হাদিসে কারিমার মধ্যে শ্রেণী বিন্যাস করা হয়েছে, জঈফ, মারফু, মওদু বিভিন্ন প্রকার করেছেন, এবং সে অনুযায়ী হাদিসকে যাচাই বাছাই করা হচ্ছে। এখন যদি আমি বলি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা ছিল না আমি গ্রহণ করব না, তো বুখারী শরীফ সেটাকে গ্রহণ করব কিভাবে, মুসলিম শরীফ, সিয়াসিত্তানাস এই হাদিসগুলো গ্রহণ করব কিভাবে? কোরআনুল করিম প্রিন্টেড যেটা আসছে আমাদের কাছে 30 পারায় বিভক্ত, জের জবর বিশিষ্ট, ওয়াক বিভিন্ন চিহ্ন বিশিষ্ট, সেটা কিভাবে গ্রহণ করব? তার মানে হচ্ছে বেদাত ছাড়া আমাদের চলা এটা সম্ভবপর না। আর এটার অনুমতি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন, যা আমরা হাদিসে করিমের মধ্যে শুনতে পেলাম। হ্যাঁ, সে বেদাত হচ্ছে বেদাতে হাসানা। এমনই ভাবে প্রিয় ইসলামী ভাইরা, ফিকা, উসুলে ফিকা, ইলমুল কালাম, জাকাত ফিতরা যে আমরা দিচ্ছি আজকে, এটা টাকা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেওয়া হতো না, মুদ্রার দ্বারা অর্থাৎ টাকার দ্বারা, ডলার দ্বারা, চেক দ্বারা যে আমরা আজকে জাকাত দিচ্ছি, এই জাকাত, এই টাকার মাধ্যমে, জাকাত ও ফিতরার প্রচলিত মুদ্রা দ্বারা পরিশোধ করা, এটাও বেদাত। উটে করে হজে যাওয়া হতো, ঘোড়ায় সফর করে যাওয়া হতো, জাহাজ ও বিমান যোগে হজে সফর করা, এটাও বেদাত। এমনই ভাবে পীর ইসলামেরা, ইমাম সাহেব আমরা রেখেছি প্রতিটি মসজিদের মধ্যে, ইমাম সাহেব, তাদেরকে আমরা স্যালারি দিয়ে থাকি, বেতন দিয়ে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কি এমন ভাবে ছিল? এমন হাজারো অসংখ্য বিষয়গুলো রয়েছে যা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, যুগের পরস্পরায়, সময়ের পরস্পরায় এগুলোকে তৈরি করা হয়েছে। নৌবাহিনী তৈরি করা হয়েছে ইসলামের মধ্যে, পরবর্তীতে অর্থ ব্যবস্থার জন্য সেদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অনেক সংস্কার করেছেন খেলাফতের মধ্যে, সেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা করেছেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম করেছেন, প্রয়োজন সাপেক্ষে এগুলোকে পরিবর্তন করে প্রয়োজন সাপেক্ষে বৃদ্ধি করেছেন। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, কারো মনে এ প্রশ্ন আসা অস্বাভাবিক নয় যে হাদিসে পাকে বর্ণিত হয়েছে কুল্লু বেদাআতিন দালালাতুন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ প্রত্যেক বেদাআত অর্থাৎ নতুন বিষয় পদভ্রষ্টতা, আর প্রত্যেক পদভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। যে সুনানে নাসাঈ 189 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়াকুল্লু বিদআতিন দালালা, সবচেয়ে মন্দ কাজ হচ্ছে নতুন কাজ উদ্ভাবন করা, আর প্রত্যেক বেদাত নতুন কাজ হচ্ছে ভ্রষ্টতা। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 867। এই হাদিস শরীফের অর্থ কি? এর জবাব হচ্ছে হাদিসে পাক সঠিক, এখানে বেদাত ইস সাইয়্যিআ, অর্থাৎ মন্দ বেদাত, নিশ্চয়ই এমন প্রতিটি বেদাত মন্দ যা কোন সুন্নতের পরিপন্থী কিংবা সুন্নতকে বিলীন করে। যেমন অন্য হাদিস সমূহের মধ্যে এই মাসআলার আরো ডিটেলস ব্যাখ্যা রয়েছে, যেমন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই সমস্ত গুমরাহি বেদাত যাতে আল্লাহ তাআলা ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট, সে সমস্ত ভ্রান্ত বেদাত প্রচলনকারীর উপর সেই বেদাত আমলকারীর সমান গুণা অর্পিত হবে, আমলকারীর গুণা কোনো কম হবে না। জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2686, ওইটা হচ্ছে ওই গুমরাহকারী বেদাত যাতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। এখন আপনি যদি তারাবির নামাজ জামাতে পড়েন, আল্লাহ তাআলা কি অসন্তুষ্ট হবে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন, জামাতের প্রবর্তন করেছেন সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, অপর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে দেখুন, যেমন উম্মুল মুমিনিন সাইয়েদুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মাহবুব সরকার সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম ইরশাদ করেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে আমার ধর্মে এমন নতুন কথা বা নতুন সৃষ্টি করবে যা ধর্মের মূলে নেই তা বাতিল। বুখারী শরীফ হাদিস নাম্বার 2697। এই সকল হাদিসে মুবারকার মাধ্যমে বোঝা গেল এমন নতুন কাজ যা ধর্মের মূলে নেই তা বাতিল। এই সমস্ত হাদিস থেকে আমরা তাই জানলাম, এমন নতুন কাজ যা সুন্নত থেকে দূরে সরিয়ে গুমরার দিকে নিয়ে যায়, যার ভিত্তি ধর্মে নেই, তা বেদাত সাইয়্যিআ তথা মন্দ বেদাত। যদি ধর্মে এমন নতুন কাজ বা সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে সহযোগিতা করে আর যার ভিত্তি ধর্মে আছে, তা বেদাতে হাসানা তথা ভালো বেদাত। আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন হাদিসে পাকের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা কুকুরের মতো খাবার খেও না। এখন যদি আমি বলি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে খাবার খেতে নিষেধ করেছে, তা কি হবে? না, বলতে হবে এখানে কুকুরের মতো খাবার খেও না। কুকুর যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় সেভাবে খাবার খেও না, তুমি যেটা মানুষের খাবারের পদ্ধতি সেভাবে খাও বসে বসে। এখন যদি আমি এটাতে নিয়ে নিই যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতে নিষেধ করেছেন, মাযাল্লা, এটা না, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে যেভাবে নির্দেশ দিয়েছেন
আমাদেরকে সেটাকে সেভাবে গ্রহণ করতে হবে। এর থেকে যদি আমরা এক চুল পরিমাণ এদিক চলে যাই তো শরীয়তের বাহিরে চলে যাব। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, যেমন এইভাবে সৈয়দনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আলী রহমতুল্লাহ কবি হাদিসে পাক অকুল্লু দলালাতিন ফিন্নার এর ব্যাখ্যায় বলেন, যে বেদাত সুন্নতের মূল নীতি ও মৌলিক নিয়মাবলীর এরূপ ও তদনুযায়ী অনুমান করা হয়েছে, অর্থাৎ শরিয়াত ও সুন্নতের পরিপন্থী নয়, তাকে বেদাতে হাসানা বলা হয়। আর যা সুন্নতের বিপরীত হয় তাকে ভ্রষ্টতা, বেদাতে সাইয়্যিআ বলা হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যে কোনো অবস্থায় ভালো ও মন্দ বেদাত গুলোর প্রকারভেদ করা, পার্থক্য করা জরুরি। অন্যথায় কিছু কিছু ভালো বেদাত এমন রয়েছে যেগুলোকে শুধু এজন্য ছেড়ে দেয়া হয় যে কুরুনে সালাস, অর্থাৎ সৃষ্টিকুল শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম ও তাবেইন আলিম রিদওয়ানের নুরানি যুগগুলোতে ছিল না, তাহলে দিনের বর্তমান জীবন ব্যবস্থায় চলতে পারবে না। যেমন দিনী মাসআলাগুলো, মোবাইল ব্যবহার, এটা জায়েজ না নাজায়েজ, নামাজের মধ্যে ব্যবহার, এই ফতোয়া, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল, সাহাবায়ে কেরামের ছিল না? ছিল না। কিন্তু এটা বর্তমান অবস্থার মধ্যে এসে এটাকে দিতে হবে, ব্যবহার বিধি বলতে হবে। সেগুলোর মধ্যে দর্শে নিজামি, যে নিজামি মাদ্রাসাতে আজকে দর্শে নিজামি শিখা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না, সাহাবায়ে কেরামের ছিল না। প্রিয় ইসলামী ভাইরা, এমনই ভাবে কোরআন ও হাদিস সমূহ কিতাবগুলো প্রেসে ছাপানো, এই সব সকল কাজই হচ্ছে বেদাতে হাসানার সামিল। প্রিয় ইসলামী ভাইরা, আজকে যে আমরা চ্যানেলের মধ্যে বসে বিভিন্ন জন আমরা বক্তব্য দিচ্ছি, এই যে চ্যানেল, চ্যানেলের আবিষ্কার কবে? এই তো সেদিন। আর এই চ্যানেল, এটা তো বেদাত। এটার মধ্যে যে খারাপ ব্যবহার সেটা হচ্ছে মন্দ জিনিস, আর এই চ্যানেলের যে ভালো ব্যবহার সেটা উত্তম জিনিস, এটা আমরা সবাই স্বীকার করছি। আমি এখানে বসে যদি আমি এটা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর জামানাতে ছিল না, এটা গ্রহণযোগ্য না, তাহলে তো চ্যানেলও তো গ্রহণযোগ্য না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি এর জামানাতে ছিলেন না। আসলে ঠিক তা নয় ব্যাপার, ব্যাপার হচ্ছে যে এটা উম্মতের জন্য কল্যাণকর, যা সুন্নতে রসুলকে দূরীভূত করবে না, সেটা গ্রহণযোগ্য, সেটা গ্রহণ করা যায়। যেমনই ভাবে আমরা গ্রহণ করেছি, তারাবির নামাজ আদায় করছি 20 রাকাত, কোরআনুল করিম, প্রিন্টেড কোরআনুল করিম আমরা পড়ছি, জেরজবর সহ গ্রহণ করেছি, বুখারি শরীফ, মুসলিম শরীফ, এই সমস্ত হাদিসে করিমা আজকে আমরা গ্রহণ করেছি। যাই হোক, মহামহিম প্রতিপালকের দান কর্মে তার প্রিয় মাহবুব সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই এসব ভালো ভালো কাজের আপন প্রকাশ্য জীবনেই প্রচলন করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপন মাহবুব সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামদের জন্য সওয়াবে জারিয়া, অর্থাৎ অব্যাহত ধারাবাহিক সওয়াব অর্জনের জন্য অগণিত সুযোগ তিনি সৃষ্টি করে দিয়ে গিয়েছেন। আর আল্লাহ তাআলার নেক বান্দাগণও সদকায়ে জারিয়ার খাতিরে, যা শরীয়ত পরিপন্থী নয় বরং শরীয়তের সহায়ক, এমন নতুন নতুন আবিষ্কারকে অব্যাহত রেখেছেন। কেউ আজানের আগে দুরুদ ও সালাম পাঠ করার প্রচলন করে দিয়েছেন, কেউ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপনের সুন্দর সুন্দর পন্থা বের করে দিয়েছেন, তারপর তাতে আলোকসজ্জা, সবুজ সবুজ পতাকা সজ্জিত করা, মারহাবায়া মুস্তফা স্লোগান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে তোলা, মাদানী জুলুস বের করার আমেজ শুরু করা, 11 শরীফ, 11 শরীফ, কেউ বুজুর্গানে দিনের ওরুস মোবারকের বুনিয়াদ রেখেছেন, আর এখনো সিলসিলার এই অব্যাহত রয়েছে ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামী, ইসলামী ভাইরা, ইস্তেমাতে উযকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করো, সল্লু আলাল হাবিব, এটা বলে দুরুদ শরীফ পাঠ করা হচ্ছে, এর নারা লাগানো হচ্ছে, একেবারে নতুন নিয়ম বের করা হয়েছে, আল্লাহ আল্লাহ জিকির, দুরুদ শরীফ, মধুমাখার সুন্দর নিয়ম চালু হয়েছে, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা এই সকল আলোচনা থেকে জানতে পারলাম যেটা আমাদের গ্রহণযোগ্য, সুন্নতকে বিলুপ্ত করে দেয় না, সেটা আমরা গ্রহণ করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসলে আজকে আমাদের সময়টা এমনই এক সময় চলে আসছে যেটা ইসলাম সম্মত, ইসলামকে সঠিকভাবে ইবাদতের মাঝে অতিবাহিত করা যায়, মানুষকে একত্রিত করা হয়, এমন এমন বিষয়গুলো থেকে আজকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে, যার মাধ্যমে মুসলমানদের মাঝে ইবাদতের জজবা সৃষ্টি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদায় পতিত হওয়ার এক একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়, সংশোধনের একটি মাধ্যম বের করা হয়, ওই সকল বিষয়গুলো থেকে আজকে আমাদের মুসলিম উম্মাহকে আমরা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি, আমরা সরে যাচ্ছি। যেমন হয়তো ইসলাম ভাইরা মিলাদুন্নবীর মেহফিল, মুহররমের মেহফিল, এমনই ভাবে শবে বরাতের মাহফিল সহ বিভিন্ন এবাদতের আনুষ্ঠানিকতা গুলোকে আজকে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, অমুসলিমদের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের কাছ থেকে এই সংস্কৃতি গুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। মুসলমানদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে এবাদতের সংস্কৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এছাড়াও বিভিন্ন সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবাদত করবে। কিন্তু এই এবাদত থেকে, এই আনুষ্ঠানিকতা থেকে, ইসলামী শরীয়তের যে আনুষ্ঠানিকতা গুলো রয়েছে, এই আনুষ্ঠানিকতা থেকে ইসলামী উম্মাহকে, মুসলিম উম্মাহকে দূরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। এই একটা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের কাছ থেকে এবাদত বন্দী গুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, মৃত্যুবরণ করলে আমাদের আত্মীয় স্বজন আমরা 4 দিনের দিন খরচ করে মানুষকে খাওয়া দাওয়া করাই, খাওয়াই, এটা সদকা। হাদিসে পাকের মধ্যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন, মানুষকে খাওয়া খাওয়ানো এবং সালামের প্রচলন করা। মানুষকে খাবার খাওয়াবে, এটা আবার নিষেধ কিভাবে হচ্ছে? আসলে প্রিয় ইসলামী ভাইরা, অমুসলিমদের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুসলিম কৃষ্টি কালচারকে ধ্বংস করে দেওয়ার একটি প্রসেস, পদ্ধতি চালু হয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, কোনো এক ঐতিহাসিক বলেছেন, যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও। আজকে তাই করা হচ্ছে। আমাদের মুসলমানদের যে সংস্কৃতি রয়েছে, আমল গুলো রয়েছে, আনুষ্ঠানিকতা গুলো রয়েছে, এর মধ্যে আঘাত আনা হচ্ছে এবং এক এক করে এগুলোকে বন্ধ করে দিয়ে অপর সংস্কৃতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এমনই ভাবে মুসলমানদের যে ইউনিফর্ম, লেবা, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসালামের সুন্নতে মোবারকা, ঢিলে ঢালা পোশাক পরিচ্ছদ পরা, আমামা শরীফ পরিধান করা, এগুলো থেকেও আমাদের মুসলমানদেরকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা একটা অমুসলিমদের অপকৌশল। এর মাধ্যমে মুসলমানদেরকে তাদের মূল আসল থেকে, তাদের মূল অবস্থান থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। যে একটি পোশাক, এটা মুসলমানদের একটা অবিচ্ছেদ্য অংশ, ধর্মের একটা অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকটি ধর্মের একটি পোশাক থাকে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের মুসলমানদেরকেও অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে, ঘোরানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনাদেরকে এই সকল বিষয়ে আরেকটু জানানোর চেষ্টা করছি। এই যে আমরা সবুজ গুম্বদ দেখছি, যার দিদারের জন্য সরকার সাল্লামের মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে আনোয়ারের উপর সবুজ গুম্বদ, এটা সরকার সাল্লামের জামানতের তো ছিল না, আর থাকার কথাও না। এই সবুজ গুম্বদ যার দিদারের জন্য প্রতিটি আশেক ব্যতিব্যস্ত হয়ে থাকে, অশ্রু সজল হয়ে যায়, এটাও বিদাতে হাসানা। কারণ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য বিশাল শরীফের অনেক পর তা নির্মিত হয়েছে। এর কিছু ইতিহাসটা আপনারা শুনে নিন। মদিনার তাজেদার, উভয় জগতের সর্দার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারের উপর সর্বপ্রথম গুম্বদ শরীফ নির্মাণ হয় 678 হিজরিতে। সেটার উপর হলদে রং লাগানো হয়, আর তা তখন হলদে গুম্বদ হিসেবে প্রসিদ্ধ ছিল। তারপরে এই যুগের পরিবর্তনে হতে লাগলো 888 হিজরি 1483 খ্রিস্টাব্দে কালো পাথর দিয়ে নতুন গুম্বদ তৈরি করা হয়, আর সেটার উপর সাদা রং লাগানো হয়। আশেকগণ সেটাকে আল কুব্বাতুল বাইদা, তথা গুম্বদে বাইদা, সাদা গুম্বদ বলতে লাগলো। 980 হিজরি 572 খ্রিস্টাব্দে চূড়ান্ত সুন্দর গুম্বদ নির্মাণ করা হলো, আর সেটাকে রং বেরঙের পাথর দিয়ে সাজানো হলো। তখন সেটার এক রং রইল না, স্থাপত্যের চিত্তাকর্ষণ দৃষ্টি কেড়ে নেওয়ার মতো দৃশ্যের কারণে সেটা বিভিন্ন রং দ্বারা গম্বুদকে সাজানো হয়েছিল। 1233 হিজরি 1818 খ্রিস্টাব্দে সম্পূর্ণ নতুনভাবে আবার নির্মাণ করা হলো। এরপরে এই পর্যন্ত কেউ তাতে পরিবর্তন আনেনি। অবশ্য সবুজ রঙের সৌভাগ্য পেতে লাগলো যে তা রং কর্মীদের হাতের মাধ্যমে সেটার গায়ে লেগে যেতে লাগলো। গুম্বদে খাদারা, সবুজ গুম্বদ, নিঃসন্দেহে এটা বেদাতে হাসানা। তা সারা পৃথিবীর মুসলমানদের প্রত্যাবর্তনের স্থান, চোখের জ্যোতি, হৃদয়ের প্রশান্তি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেটাকে দুনিয়ার কোনো শক্তি বিলীন করতে পারবে না। যে সেটাকে বিরোধিতার কারণে নিশ্চিহ্ন করতে চাইবে, আল্লাহ আজ্জাওয়াজাল্লার পানা নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ভালো ভালো কাজগুলোকে করার তৌফিক দান করুক। আলোচনায় শুনছিলাম যে মাহে রমাদানুল মুবারকের এই তারাবির বিষয়টা নিয়ে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই তারাবি আমরা জামাতের সাথে যেটা সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে পড়েছেন সুন্নতে মুআক্কাদা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই তারাবি প্রত্যেক বিবেকবান ও বালেগ ইসলামী ভাই ও ইসলামী বোনের জন্য সুন্নতে মুআক্কাদা, সেটা বর্জন করা জায়েজ নেই। তারাবির নামাজ 20 রাকাত, সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে 20 রাকাতই পড়া হতো। তারাবির জামাত সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুতরাং মসজিদে সবাই ছেড়ে দেয় যদি, তবে সবাই তিরস্কারযোগ্য কাজ করলো, মন্দ কাজ করলো। আর যদি কয়েকজন লোক জামাত সহকারে পড়ে, তবে যারা একাকি পড়েছে তারা জামাতের ফজিলত থেকে বঞ্চিত থাকবে। আমরা কি জামাতের ফজিলত থেকে এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমরা বঞ্চিত থাকতে চাই? কখনো না। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরা যেন প্রত্যেকে জামাতের সাথে ফজিলত হাসিলের উদ্দেশ্যে 20 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করি। তারাবির নামাজের সময় হলো ইশার ফরজ নামাজ পড়ার পর থেকে সুবহ সাদিক পর্যন্ত। ইশার ফরজ আদায় করার পূর্বে পড়ে নিলে বিশুদ্ধ হবে না। ইশার ফরজ ও বিতরের পরও তারাবি পড়া যায়, যেমন কখনো 29 রমজানে চাঁদ দেখা সাক্ষী পেতে দেরি হলে এমনটি ঘটে থাকে। মুস্তাহাব হচ্ছে তারাবিতে রাতের 1/3 দেরি করা, যদি অর্ধরাতের পরও পড়ে তবুও মাকরু হবে না। তারাবি ছুটে গেলে তার কাজা নেই। উত্তম হচ্ছে তারাবির 20 রাকাত নামাজ 2-2 রাকাত করে 10 সালাম সহকারে সম্পন্ন করা। তারাবি 20 রাকাত নামাজ 1 সালাম সহকারে সম্পন্ন করা যায়, কিন্তু এটা করা মাকরু। বিদায় আমরা 2 রাকাত করে করেই আমরা নামাজ আদায় করব। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা এবাদত থেকে যেন শয়তানের ধোকায় পতিত হয়ে এই পবিত্র সময়ে মাহে রমদানের রমাদানুল মুবারকের এই পবিত্র সময়গুলোতে যেন আমরা ছিটকে না পড়ি, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি 1টি ফরজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টি ফরজের সওয়াব দান করবেন, যে ব্যক্তি 1টি নফল আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টি ফরজের সওয়াব দান করবেন। সেই জায়গাতে সুন্নতে কারিমা আজকে তারাবির নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে। ইসলামের হুকুম হচ্ছে তারাবি আদায় করো, আর আজকে আমরা ছুটে চলেছি অন্যের দিকে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন অন্য কারো অনুসরণ না করি, আমরা যেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের অনুসরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের অনুসরণ করি। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারকার ন্যায়, আর তোমরা তাদের মধ্য থেকে যে কেউ একজনকে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আমরা যেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে অতিক্রম না করি, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়ে অন্য কারো পিছনে ছুটতে না থাকি, বরং আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন বুজুর্গানে দ্বীনের ওই পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের জীবনগুলোকে অতিবাহিত করতে পারি, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আবারও সেই হাদিসে কারিমার পুনরাবৃত্তি করছি, আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। তো আমরা যারা সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই, রসুলে করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, তো আমাদের উচিত যেন মাহে রমাদানুল মুবারকের এই প্রিয় প্রিয় সুন্নতে কারিমা তারাবির নামাজকে আমরা সঠিকভাবে আদায় করি, আমরা যেন তারাবিকে উত্তমভাবে হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা বিশ্বাসী দাওয়াতে ইসলামী জাউলিয়ায়ে কামিলিনের ধারা আমাদের কাছে চলে এসেছে। দাওয়াত ইসলামী আজ সারা পৃথিবীতে এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামের সহিহ হাদিসগুলো থেকে কোরআনুল করিম থেকে দেখে দেখে সেই হুকুম আহকামগুলো দ্বারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মধ্যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে কারিমাগুলো প্রচার করছে। তো আমিও আপনাদের কাছে মাদানী অনুরোধ রাখবো, আপনারাও দাওয়াত ইসলামীর এই মাদানি পরিবেশের সাথে সম্পৃক্ত হন, দাওয়াত ইসলামের এই মাদানি পরিবেশের সাথে মিলেমিশে নিজের জীবনকে সুন্নতের রঙে রঙিন করে নিন, সুন্নতের রঙে সাজিয়ে নিন ইনশাআল্লাহ আজ্জাবাজাল। যদি আপনি দাওয়াত ইসলামের এই মাদানি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে কারিমে নিজের জীবনকে সাজাতে পারেন, তো ইনশাআল্লাহ উভয় জাহানের মধ্যে কামিয়াবি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমরা কোথায় যাচ্ছি আগামী দিনে দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে সঠিক পথের উপর স্থায়িত্ব দান করুন। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।